শুনছেন এবিসি রেডিও 90.2, স্বাগত সবাইকে রহস্য এবং ভয়ের আয়োজন কুয়াশাতে। সঙ্গে আছি শারমিন। সোমবার রাত মানেই হচ্ছে একটা কেমন যেন উত্তেজনা, কেমন যেন একটা ভয় ভয় ভাব সবার মধ্যে। প্রতিনিয়ত ফ্যান পেজে সেরকম লেখা আসে যে কখন শুরু হবে কুয়াশা। কেউ আগে থেকে ভয় পেতে থাকে যে কুয়াশা শুরু হবে, রেডিও বন্ধ করে পরের দিন শুনবো, রাতে শুনবো না। কেউ বা শোনার জন্য প্রস্তুত নয়, তারপরে শুনে ফেলে যে আরেকটু দেখি। এই হচ্ছে কুয়াশার আসল মজা। এবং প্রতিবারের মতন আজকেও আছে আমাদের কাছে দুটো বন্ধুদের পাঠানো, অর্থাৎ শ্রোতা বন্ধুদের পাঠানো চমৎকার গল্প, শ্রোতা বন্ধুর পাঠানো চমৎকার গল্প। আজকে প্রথম গল্পটি খুবই চমৎকার। প্রথম গল্পটি আমি পড়ছি, পরের গল্পটি যে বন্ধু পড়ে শোনাবে তার কথা ফিরে এসে বলছি। সঙ্গেই থাকবেন। আর SMS পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই ঠিকানায় পাঠাতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে ছোট্ট একটা স্পেস দিয়ে তারপর যে কথাটা লিখতে চাইছে সেটা লিখে পাঠিয়ে দেবেন নাম সহ। আর আবারও বলছি, যাদের বয়স 18-এর নিচে তারা দয়া করে কুয়াশা শুনবেন না, এবং যাদের চিত্ত দুর্বল বা হার্টের অসুখ আছে বা বয়স্ক, খুব ভয় বা উত্তেজনা বা অনেক ভয়ের সাউন্ড এগুলো নিতে পারেন না, তারা দয়া করে শুনবেন না। আর তারপরেও যদি ছোট কেউ বা 18 বছর বয়সের নিচে কেউ শুনতে চান, তাহলে অবশ্যই অভিভাবকের অনুমতি নিয়ে শুনতে হবে। তো ঠিক আছে, আমরা গল্প শুরু করি, ফিরে আসছি গল্পের পর, সঙ্গেই থাকবেন। হাসপাতালের কেবিনে অচেতন হয়ে পড়ে আছে ফাহিম। মা ফারজানা খান সেই কখন থেকে ক্লান্তিহীনভাবে ছেলের আহত মাথায় হাত বুলিয়েই যাচ্ছে। মায়ের এমন উষ্ণ ভালোবাসা ভরা হাতের ছোঁয়া পেয়ে কখন যে ফাহিম একটু চোখ মেলে চেয়েছে তা ফারজানা খান টেরই পেলেন না। এরপর মায়ের সে কি মমতা মাখা কৌতূহল, কি রে খোকা এখন কেমন লাগছে বাবা, খুব কষ্ট হচ্ছে বুঝি। মায়ের গাল বেয়ে পড়তে থাকা পানির ফোঁটা মুছে দিতে দিতে ফাহিম চোখের ইশারাতে মাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। না মা, তোমার খোকার কিচ্ছু হয়নি। ছেলের অভয়বাণী শুনে মায়ের কপালে পড়া চিন্তার ভাঁজগুলো একটু দূর হল। ফাহিমা মাকে খুব কাছে পেয়ে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ ভাবছে এই মুহূর্তে। এর সাথে সে গত কয়েকদিনে ঘটে যাওয়া অভিশপ্ত ও রহস্যজনক ঘটনাগুলো ভুলে যেতে চাইছে, যে ঘটনাগুলো আসলে তার জীবনটাকে সংশয়ের মুখে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু একের পর এক ঘটিত সেই ব্যাখ্যাতীত ঘটনাগুলোকে কিভাবে ভুলবে ফাহিম? ঘটনাগুলো তো রীতিমতো ফাহিমের গোটা অস্তিত্বকেই নাড়িয়ে দিয়ে গেছে। ঘটনাগুলোর সূত্রপাত খুব বেশি দিন আগে নয়। মা ও বাবা ইমরান খান গিয়েছেন ফাহিমদের দাদা বাড়িতে, উদ্দেশ্য জমি জমা সংক্রান্ত ঝুড়ঝামেলা, যার অর্থ ফাহিমদের বিশাল আলিশান বাড়িতে আগামী কয়েকটি দিন ফাহিমকে একাই কাটাতে হবে। তবে এ নিয়ে অবশ্য ফাহিমের তেমন কোনো মাথা ব্যথাও নেই, খুব আনন্দে সে 3-4 দিন পারও করে ফেলল। মায়ের রেখে যাওয়া সব রান্না করা খাবারও এ কদিনে শেষ করে ফেলল, তাই সে আজ দুপুরে নিজের হাতে করা রান্না ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে। এখন বেশ রাত হয়ে গেছে, ফাহিমের খিদে বলতে এখনো পর্যন্ত কিছু অনুভব হয়নি, হবে বলেও কোনো লক্ষণ নেই। তাই রাত 10:00 কি 10:30 একটু কিছু খেয়ে বিছানাতে গিয়ে গায়ে এলিয়ে দিল ফাহিম। অনেকক্ষণ হল কিন্তু ঘুম মোটেও আসছে না তার। কিন্তু কেন এমনটা হচ্ছে? আজ রাতে কি তবে কিছু একটা ঘটতে যাচ্ছে? কোন অশুভ শক্তির উপস্থিতি কি তবে ফাহিমকে আজ নির্ঘুম করে ফেলল? রাত বেশ গভীর হয়েছে, বেশ কিছুক্ষণ হল ফাহিমও অবশেষে একটু ঘুমের দেখা পেয়েছে। ঘুমের দেখা যখন পেল তখন একটু দুঃস্বপ্নের দেখাও কি তবে পেয়ে যাবে ফাহিম? হ্যাঁ, ফাহিম একটি অদ্ভুত ভয়ঙ্কর দুঃস্বপ্নই দেখল সেই রাতে। দেখল একটি গভীর থেকে গভীরতর অরণ্যে হেঁটে চলেছে, এমন সময় সে দেখল কিছু বখাটে যুবক মিলে একটি অসহায় মেয়েকে ঝড়ের গতিতে ধাওয়া করছে, আর মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটে চলেছে। একসময় মেয়েটি একটি গাছের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেয়ে মাথা ফেটে ক্ষতবিক্ষত হয়ে আর সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটি তখন ফাহিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে করুণার স্বরে আর্তনাদ করতে লাগলো, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। ভয়ঙ্কর এই দৃশ্যটি স্বপ্নে দেখে ফাহিম ততক্ষণ উঠে বসেছে। অনবরত সে ঘেমেই চলেছে, তৃষ্ণায় বুঝি এক্ষুনি তার জীবন শেষ হয়ে যাবে। মাথার কাছে থাকে টেবিলের উপর রাখা পানির গ্লাসটি হাতে নিল ফাহিম এবং সামান্য কিছু পানি খেয়ে নিল। এবার যখন ফাহিম শুতে যাবে ঠিক তখনই কিছু একটা শব্দ ফাহিমের কানে ভেসে এলো। ফাহিম পাশের ঘরে কিছু একটার উপস্থিত টের পাচ্ছিল। ফাহিম কিছু না ভেবে কিছু না বুঝে উঠবার আগেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। এবার আস্তে আস্তে খাবার ঘরের দিকে হাঁটতে আরম্ভ করল। হঠাৎই ফাহিম খাবার ঘরে গিয়ে লক্ষ্য করল ফাহিমের পড়ার ঘরে লাইট জ্বলছে। ফাহিম কিছুটা অবাক হলো বটে, কিন্তু তখনও ভয় পায়নি সে। আস্তে আস্তে এবার নিজের ঘরে ঢুকল ফাহিম। ঘরে প্রবেশ করতেই বিস্ময় ভরা দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইল নিজের পড়ার টেবিলের দিকে। সে অবাক হয়ে দেখছে একটি খাতা পৃষ্ঠা উল্টানো অবস্থায় রাখা আছে, সাথে একটি কলমও পড়ে আছে, যেন একটু আগেই কেউ একজন এখানে বসে বসে কিছু লিখছিল। আর ফাহিমের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে গেছে। ফাহিম খাতাটা হাতে নিতেই রীতিমতো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি, এ তো সেই স্বপ্নকন্যার সেই করুণ আর্তনাদ লেখা, আমাকে বাঁচাও, ওরা আমায় মেরে ফেলবে, কথাটি খাতায় লেখা রয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব? কে লিখেছে এটা, আর কেই বা তার ঘরে এসেছিল? ফাহিম কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। ভয়ে সে এখন হিম শীতল মূর্তি হয়ে গেছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে রাতটা সে কোন রকমে পার করল। সকাল ১১টা ফাহিম নিজের ব্যাগ গোছাচ্ছে, ভোরে মায়ের সাথে ফোনে কথা হয়েছে। ফাহিম অবশ্য তার মাকে রাতের ঘটনা সম্পর্কে কিছুই বলেনি, শুধু বলেছে মা আমার একা একা বিশাল বাড়িতে আর ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে। আর মা বলেছেন বেশ তো, তাহলে তুই চলে আয়, তাছাড়া আমাদেরও আর বেশ কয়েকটা দিন এখানে থাকতে হবে, আর তোর দাদাও তোকে খুব দেখতে চাইছেন। ফাহিম তাই এখন ওর দাদার বাড়িতে রওনা হয়েছে। বন্ধুদের কাছ থেকে ফাহিম শুনেছে গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হওয়ার মজাটাই নাকি অন্যরকম, তাই সে তাদের দুটি গাড়ির একটিতে চেপে দাদা বাড়ি চলেছে, আর আরেকটা গাড়িতে ওর বাবা মা গিয়েছে। ঢাকা থেকে ফাহিমের দাদা বাড়ি তাও প্রায় ১০০-১৩ কিলোমিটার হবে, বেশ দূরের পথ। ফাহিম আপন মনে ড্রাইভ করে চলেছে। মাঝে অবশ্য একটি হোটেলে একটু বিরতি নিয়েছিল। হোটেল থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গাড়ি চলছিল শা শা করে। এভাবে কিছু সময় যাওয়ার পর ফাহিম স্পষ্ট দেখতে পেল একটি মেয়ে তার গাড়িটি থামানোর চেষ্টা করছে। ফাহিমও কিছু না ভেবে মেয়েটিকে সাহায্য করার জন্য গাড়িটা থামাল। এরপর মেয়েটি গাড়ির কাছে এসে গ্লাসের ফাঁক দিয়ে বলল, আমি কি একটু সাহায্য পেতে পারি? এরপর ফাহিম মেয়েটাকে খুব বেশি প্রশ্ন না করে বলে ফেলল, জি অবশ্যই, উঠুন। মেয়েটি গাড়ির পেছনের সিটে বসল। অপরিচিত দুজন বলে ওরা দুজন কোনো কথাবার্তা বলছে না। সেই যে কখন শুধু ফাহিম একবার জিজ্ঞেস করেছিল এত রাতে কোথায় গিয়েছিলেন, মেয়েটি জানালো তার কোন এক আত্মীয়র ফোন এসেছে যে সে প্রচন্ড অসুস্থ, তাই তাড়াহুড়ো করে এত রাতে বের হয়ে পড়া, আর নামবে সামনের কয়েকটি স্টেশনের পর একটি জায়গায়। জায়গাটির নামও অবশ্য বলেছিল, কিন্তু ফাহিম তা চিনতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ফাহিম কেমন যেন একটা অস্বস্তি অনুভব করতে লাগল। গাড়ি জুড়ে কেমন যেন একটা তীব্র দুর্গন্ধ, গন্ধটা এতটাই প্রকট রূপ ধারণ করল যে ফাহিমের শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। হঠাৎই ফাহিমের চোখ গিয়ে পড়ল গাড়ির লুকিং গ্লাসে, এবং তাতে সে একটি অনাকাঙ্ক্ষিত মুখ দেখতে পেল। সেটা এক অতৃপ্ত আত্মার মুখ, স্বপ্নে দেখা সেই নির্যাতিত মেয়েটির মুখ। ফাহিম আর পেছন দিকে ফিরে তাকাবার সাহস করে উঠবার আগেই ততক্ষণে গাড়িটি রাস্তার পাশের খাদে গড়াগড়ি খাচ্ছে। পরে খুব গুরুতর আহত হল সে, ৬ মাস পরের কথা। ফাহিম এখন অনেকটাই স্বাভাবিক, খারাপ সময়গুলো সে অনেকটাই পেছনে ফেলে এসেছে। বাবা মা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে ঠিক আগের মতোই কর্মচঞ্চল ফাহিম। এদিক সেদিক ঘোরাঘুরিও চলছে বেশ। এই তো আজ যেমন সে এক বন্ধুর জন্মদিনের পার্টি শেষ করে গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছে। রাস্তায় কিছুটা কুয়াশা থাকায় গাড়ি একটু ধীরে ধীরে চলছে। ঠিক তখনই গাড়ি থেকে আনুমানিক ৩০ ফুট দূরে সামনে কিছু একটা দেখতে পাচ্ছে ফাহিম। ধীরে ধীরে গাড়িটা সামনে এগুলে একসময় সব কুয়াশা সরে যায়। তাতে একসময় ফাহিম পরিষ্কার দেখতে পায় একেবারে রাস্তার মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তবে কি আরো একটি দুঃস্বপ্নের সাথে দেখা হতে যাচ্ছে ফাহিমের? না, ফাহিম এবার মনে মনে ঠিক করেছে সে এবার কিছুতেই গাড়ি থামাবে না। প্রথম গল্পটি শুনলাম, অত্যন্ত চমৎকার একটি গল্প, খুব বড় একটা গল্প না, তারপরে বেশ গল্পটার মধ্যে এক ধরনের একটা ভীষণ রকম শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান টান উত্তেজনা, একটা ভয় ছিল। এর পরের গল্পটা কিন্তু আরো চমৎকার। এর পরের গল্পটা আমি পড়ছি না, এর পরের গল্পটা পড়ে শোনাচ্ছে সেতু, তারপরে আবারও ফিরে আসছি। হ্যাঁ, তারপরে রয়েছে আমাদের কুয়াশার মূল গল্প, সেই গল্প শুনবো তখন। আর একবার বলছি, আমাদের লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221, আর আরজি শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ তো আছে, সঙ্গেই থাকবেন।
বাড়িটা একতলা, সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, লাল ইটের তৈরি বাড়িটা দেখলেই বোঝা যায় বেশ পুরনো আমলের। কিছুদিন আগে অবশ্য বাড়িটিকে সংস্কার করা হয়েছে, পুরোটা নয়, শুধু বাইরের অংশে সংস্কার অর্থাৎ নতুন করে রং লাগানো হয়েছে। ফাঁকা জায়গার এক অংশে গোল করে টেবিলের মতো বানানো হয়েছে, সেই সাথে বসার ব্যবস্থাও আছে। টেবিলের মাঝখানটাতে ছাতার মতো একটা কিছু আটকে দেওয়া হয়েছে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সাধারণত এখানটাতে বসেই আমি আমার লেখালেখির কাজগুলো করে থাকি। ছোটখাটো এই বাড়িটা আমার, ছোট হলেও বাজার মূল্যে আমার এই জায়গার দাম যে অনেক হবে তা আন্দাজ করে সহজেই বলা যায়। পুরো বাড়িটাতে আমি একাই থাকি। ওহো, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার নাম মাহবুব আলম। তবে মাহবুব আলম বলে বাইরের কাউকে জিজ্ঞাসা করলে বলবে মাহবুব আলম বলে তো ওখানটাতে কেউ থাকে না। মাহবুব তালুকদার নামে একজন আছে এবং তারা লাল রঙের দালানটাকে দেখিয়ে দেবে, অর্থাৎ আমার এই একতলা বাড়িটাকেই দেখিয়ে দেবে। মাহবুব আলম আমার আসল নাম, তবে আসল নামটা নকল নামের আড়ালে ঢাকা পড়ে গেছে। মাহবুব তালুকদার নামেই আমি বেশি পরিচিত। কি কারণে জানি না, জীবনে প্রথম লেখাতে মাহবুব আলম না লিখে আমার কলম দিয়ে মাহবুব তালুকদার নামটি বেরিয়ে আসে, আর সেই থেকেই আমি এই নামে পরিচিত। হ্যাঁ, শ্রোতা ঠিকই ধরেছেন, আমি একজন লেখক, উঠতি লেখক নয়, অর্থাৎ সাহিত্যের বাজারে স্থান পাওয়ার জন্য স্ট্রাগল করা কোন নবাগত লেখক নই, প্রতিষ্ঠিত একজন লেখক, বোদ্ধা মহলে আমার বেশ কদর। নবাগত লেখকদের সাহিত্য আড্ডায় আমি পরম পূজনীয়, দেশের পাঠক মহলে আমার বইয়ের কাটতি অন্যদের ঈর্ষা জাগায়, আমার টাকা পয়সাও আছে বেশ। তবে আজ থেকে 15 কি 20 বছর আগে আমার অবস্থা এমন ছিল না, আমাকে উঠতি লেখকদের মতো প্রাথমিক পর্যায়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক স্ট্রাগল করার পর আমার আজকের এই অবস্থা। আমি একা মানুষ, রক্তের আত্মীয় স্বজন বলতে আমার জানা মতে কেউ নেই। দিনগুলো কেটে যাচ্ছিল বেশ, নতুন একটা লেখা শুরু করেছি, রোজকার মতন সেদিনও বাইরের টেবিলটায় বসে লেখায় মশগুল ছিলাম। হঠাৎ বাড়ির বাইরের গেটটায় কলিং বেলের আওয়াজ আমার লেখায় ছেদ আনল। সচরাচর এই সময়টাতে, অর্থাৎ দুপুরের এই সময়টাতে আমার এখানে কেউ আসে না, কিছুটা অবাকই হলাম, ভিক্ষুক হবে বোধহয়, এই ভেবে আবার লেখায় মনোযোগ দেবার চেষ্টা করলাম। কিন্তু কলিং বেলের ক্রমাগত আওয়াজ শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই গেটের কাছে গেলাম। গেট খুললাম, চিকন একটা লোক, বয়স 50-60 মধ্যে হবে, ধূসর চুল, অগোছানো গোফ আর হলুদ দাঁত নিয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, বলা যায় মাই ডিয়ার টাইপ একটা হাসি। তার চোখে চোখ পড়তেই কেন যেন তাকে পরিচিত মনে হলো। কি রে, চিনতে পারলি না? অবশ্য চেনার কথাও নয়, আজ এতদিন পর এই প্রথম লোকটির গলা শুনতে পেলাম। দাঁড়ান, আপনি আমাদের কালাম স্যার না? কথাটা বের হতেই বুঝতে পারলাম ভুল করেছি। না, এই বলে লোকটি তার সুটকেস নিচে রাখতেই আমি তার ব্যাগের এয়ারলাইন্সের লেবেল থেকে তার নামটা দেখতে পেলাম। আশ্চর্য হয়ে তার দিকে চেয়ে বলে উঠলাম, করিম, করিম মামা। যাক, চিনতে পারলি তাহলে, আমি তো ভেবেছিলাম কি না কি হয়। এই বলে মামা আমাকে জড়িয়ে ধরলেন, আমার করিম মামা। 15 বছর পর তার সাথে আবার দেখা হবে তা আমার কল্পনাতেও ছিল না। আমি তো ভেবেছিলাম তিনি হয়তো আর বেঁচেই নেই। ঘরের ভেতর ঢুকে মামাকে বললাম, মামা আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আলাপ হবে। ও আমাকে যাবতীয় জিনিসপত্র দিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। সাময়িক উত্তেজনার কারণেই বোধহয় মাথাটা এতক্ষণ কাজ করছিল না। ড্রয়িং রুমের সোফায় পা এলিয়ে দিতেই আমার মনে হল দীর্ঘদিন পর কোনো আপনজন দেখলে যেরকম আবেগ অনুভূতি হবার কথা আমার আসলে সেরকম কিছু হচ্ছে না। মামার এই হঠাৎ উপস্থিতি আমার মধ্যে মিশ্র এক ধরনের অনুভূতির জন্ম দিল। এমন না যে করিম মামার সাথে আমার সম্পর্ক শীতল ছিল, বরং আমার অন্য মামাদের তুলনায় করিম মামার সাথে আমার সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। কিন্তু তারপরও আমার এই অস্বস্তির কারণটা জানতে হলে সবার আগে আপনাদেরকে করিম মামা সম্পর্কে জানতে হবে। করিম মামা ছিলেন আমার নানা নানির ছোট সন্তান। নানা নানির একবার টুইন বেবি হয়, কিন্তু জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা পরেই সেই টুইন বেবির একজন মারা যায়, আর সৌভাগ্যবশত একজন বেঁচে থাকে। বেঁচে থাকা সেই সন্তানই হল আমার এই করিম মামা। করিম মামা ছিলেন শান্ত ভদ্র প্রকৃতির, সামাজিক গোছের একজন মানুষ। পড়াশোনা শেষ করে তিনি শহরের একটি হাসপাতালে চাকরি নেন। চাকরিটা ছিল নার্সের চাকরি। একজন ছেলে হয়েও তিনি কেন নার্সের চাকরি বেছে নিয়েছিলেন তা আমাদের কারো কাছেই সে সময় বোধগম্য হয়নি। এ নিয়ে মামার সাথে নানা নানির অনেক তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু মামা তার সিদ্ধান্তে ছিলেন অটল। একে তো ছেলে, তার উপর নার্সের চাকরি। মামার এই কাজটা যতটা না আমাদেরকে হতচকিত করেছে, তার চেয়ে আরো বেশি হতচকিত হয়েছি যেদিন মামা তার কাজের দায়িত্ব বুঝে নেন। সেদিন হাসপাতালের নার্স, তা সে নারী কিংবা পুরুষই হোক, যেসব কেসে রোগীদের বাঁচার সম্ভাবনা থাকে তাদেরকে সেবা যত্ন করার জন্য প্রস্তুত থাকে। সাধারণত কেই বা মৃত্যু পথযাত্রীকে নিজের চোখের সামনে মারা যেতে দেখতে চাইবে, তার উপর তাকে যদি নিয়মিত সেবা করতে হয়। আমার করিম মামা ঠিক এই দায়িত্বটাই বুঝে নিলেন, অর্থাৎ যেসব রোগীর বেঁচে থাকার আর কোনো আশাই নেই, মামা তাদের দেখাশোনার দায়িত্বটি নিয়ে ফেললেন। হয়তো ডাক্তাররা কোন রোগীকে বলে দিলেন এর আয়ু আর মাত্র 7 দিন, সেই 7 দিন মামা তার রোগীর সেবা করবেন, তার সাথে কথাবার্তা হাসি ঠাট্টা করবেন, কিংবা কোনো কোনো সময় কথা না বলে শুধুই চেয়ে থাকবেন। এসব ক্ষেত্রে সাহস একটি বড় বিষয়। মৃত্যুকে দিনের পর দিন নিজের সামনে দেখা, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। হাসপাতালে কাজ করার সময় মামার হাত দিয়ে কিংবা মামা তার চোখের সামনে কত মানুষকে মারা যেতে দেখেছেন তা হিসাব করে শেষ করা যাবে না। এসব কাজ করার কোন একটা পর্যায়ে আমাদের সকল আত্মীয় স্বজন আমার করিম মামাকে ভয় পেতে শুরু করল। কি কারণে তা আমার বোধগম্য ছিল না, হয়তো হাসপাতালের ওই কাজের কারণেই। মামাকে দেখলেই হয়তো তাদের মনে হতো এই বুঝি মৃত্যু দূত এলো জানটা নিয়ে যেতে। এত কিছুর পরও করিম মামাকে আমার ভালোই লাগত। তাকে দেখলে আমার কখনোই ভয়ঙ্কর কিছু মনে হয়নি, বরং মনে হয়েছে মামা বুঝি মৃত্যু নামক কোনো কিছুর সাথে এইমাত্র কথা বলে এসেছেন। মামাকে একবার প্রশ্ন করেছিলাম আমার মৃত্যুর ব্যাপারে কিছু বলতে, কারণ আমার মনে হয়েছিল মামার সাথে মৃত্যু নামক অদৃশ্য কিছুর একটার কথা হয়, তার সাথে মামার যেন চিরদিনের বন্ধুত্ব। মামা সেদিন বলেছিলেন, রাখ, মৃত্যুর সাথে আগে দাবাটা খেলে নেই, তারপর তোর যা জানার দরকার সব জেনে নিস। মামার প্রজাপতি সংগ্রহ করার একটা নেশা ছিল। তিনি কখনোই প্রজাপতিগুলোকে পিন দিয়ে আটকাতেন না, তার বদলে তিনি এগুলোকে ইথারের বোতলে রাখতেন। এই পদ্ধতিটা ছিল দ্রুত এবং প্রজাপতিগুলো কোনো ধরনের কষ্ট ভোগ করার আগেই মৃত্যুকে আলিঙ্গন করত। এ ধরনের কাজের সাথে জড়িত থাকার কারণে লোকজন একসময় মামাকে খুনি হিসেবে গণ্য করতে শুরু করল, অথচ তিনি কিন্তু কাউকে কখনো কোনো ধরনের আঘাতই করেননি। মানুষ মামাকে ঠান্ডা মাথার খুনি বলতে যা বোঝায় সেরকম মনে করা শুরু করল। কোনো ধরনের হিংস্রতা নেই, গোলাগুলির আওয়াজ নেই, শুধু অল্প পরিমাণ বিষ, যা কিনা দক্ষতা ও একাগ্রতার মাধ্যমেই আয় করা সম্ভব। বলা হল মামা নাকি তার রোগীদের এভাবেই মেরে ফেলেন, অর্থাৎ মামার স্বভাবের মধ্যেই নাকি খুনি মানসিকতা অবস্থান করছে। এমনও বলা হল তিনি নাকি জন্মগতভাবেই এই বিরল প্রতিভার অধিকারী, অর্থাৎ কেউ জন্মগতভাবেই মিউজিশিয়ান কিংবা লেখক প্রতিভার অধিকারী হলেও আমার মামার বেলায় বলা হল তিনি নাকি বর্ন মার্ডারার। এত কিছুর পরেও মামার প্রতি আমার আবেগ কখনোই এতটুকু ভাটা পড়েনি, কিন্তু একটি ঘটনা আমাকে আমার চিন্তার মূলে আঘাত করে। আমার মামা একবার এক নারীর প্রেমে পড়ে যান। পুরুষ মাত্রই প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু মামার প্রেমটা ছিল কিছুটা অস্বাভাবিক। তিনি বিবাহিত এক নারীর প্রেমে পড়ে যান, হাসপাতালের সূত্রেই তাদের পরিচয়। মহিলা তার মৃত্যু পথযাত্রীর শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসেন। মামা তার রোগীকে দায়িত্ব মতো দেখাশোনা করেন এবং একসময় রোগীর সাথে থাকা ছেলের বউয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মোর্শেদ সাহেব মানে মহিলার স্বামীর সাথেও মামার ভালো সম্পর্ক। মোর্শেদ সাহেব ভোলা ভালা মানুষ, সাত পাঁচ বোঝেন না। তিনি ছিলেন স্থানীয় এক পোস্ট অফিসের সাধারণ পোস্ট মাস্টার। মিসেস মোর্শেদ তার শাশুড়ির মারা যাবার পর হাসপাতাল থেকে চলে আসেন। মামার সাথে তার প্রেমের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে। তাদের মাঝে চিঠির আদান প্রদান শুরু হয়। ভালোবাসার আবেগে লেখা প্রতিটি চিঠির আকার এবং ওজন আস্তে আস্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। মোর্শেদ সাহেব প্রথমটায় ব্যাপারটাতে খুব একটা গুরুত্ব দেননি। একসময় তিনি চিঠির ওজন বাড়ার বিষয়টি লক্ষ্য করলেন। তবে তিনি এমন স্বামী ছিলেন না যে তার স্ত্রীর ব্যক্তিগত জিনিসে স্ত্রীর অনুমতি ছাড়া কিংবা স্ত্রীর অগোচরে লুকিয়ে দেখবেন। একটা সময় দেখা গেল মোর্শেদ সাহেব প্রায় খাদ্যে বিষক্রিয়ার শিকার হচ্ছেন। এজন্য কয়েকবার তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এত কিছুর পরেও মোর্শেদ সাহেব তার স্ত্রীর উপর বিশ্বাস হারাননি। তার এই বিশ্বাসের মূল্য তাকে একসময় দিতে হল। একবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর স্ত্রীর হাতের লেবুর পানি খেয়ে তিনি আবার হাসপাতালে ফিরে আসেন। এই আশাই তার শেষ আশা। একে তো গরমকাল, তার উপর সারা শহরে তখন কলেরার বেশ প্রকোপ ছিল। এর সাথে আরো নানা রোগের কারণে শহরের সকলের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। ফলে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা কোনো অসাধ্য কাজ ছিল না। মোর্শেদ সাহেব মারা যাবার কিছু সময় পর মিসেস মোর্শেদ নিজের এলাকা ছেড়ে আমার মামার বাসার পাশের একটি বাসা ভাড়া করে থাকতে শুরু করলেন। ব্যাপারটি প্রথমে কারো নজরে আসেনি। এখানে বলে রাখা দরকার যে আমার করিম মামাও বিবাহিত ছিলেন। মামিকে মামা অনেকটা বাধ্য হয়েই বিয়ে করেছিলেন। এখন প্রেমিক প্রেমিকা যুগল এত কাছে, তবু এত দূরের মতো ব্যাপার হয়ে থাকলে তো আর চলে না। সুতরাং মামিকে হতে হল বলির পাঠা। গরমের একদিনে মামিও মোর্শেদ সাহেবের মতো কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। তারপর শুভ পরিণয়। তবে আমার মামার কপাল বোধহয় এতটা ভালো ছিল না। একসময় ব্যাপারটি নিয়ে কানা ঘুষে শুরু হল। পুলিশি তদন্তও আরম্ভ হল। পুলিশ মিসেস মোর্শেদের বাসার খাটের তোষকের নিচ থেকে কিছু চিঠিপত্র উদ্ধার করলেন। বলার অবকাশ নেই যে চিঠিগুলো মামারই ছিল। পুলিশ দুটি হত্যাকাণ্ডের মাঝে যোগসূত্র খুঁজে পেলেন, কিন্তু এ হত্যাকাণ্ডে তারাই যে জড়িত এ ব্যাপারে শক্ত কোনো প্রমাণ ছিল না। একসময় চিঠিগুলো পরীক্ষা করে তাতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেল। মৃতদেহ তুলেও পরীক্ষা করা হল, তাতেও আর্সেনিকের উপস্থিতি প্রমাণ পাওয়া গেল। সব হিসাব নিকাশ মুহূর্তেই সমাধান। মৃত্যু দুটির পিছনে কলেরা নয়, আর্সেনিকের সুস্পষ্ট ও নিয়ন্ত্রিত মাত্রার সফল প্রয়োগই আসল কারণ। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। আমার করিম মামা দুটি হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার হন। কি এক অজ্ঞাত কারণে বিচার শেষে মামাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ভালো আচরণের সুবাদে মামা তার মেয়াদ শেষ হবার আগেই ছাড়া পান। জেলে থাকা অবস্থাতেই আমার নানা নানি অর্থাৎ আমার মামার বাবা মা মারা যান। ইতিমধ্যে আমার বাবা মা মারা যান। মামার বেঁচে থাকা একমাত্র বোন অর্থাৎ আমার তুষার খালা দেশের বাইরে চলে গিয়েছিলেন এক বিদেশিকে বিয়ে করে। জেল থেকে বের হবার পর মামা এদেশে নিজের কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে বাইরে চলে যান। সেই করিম মামাই যে আবার দেশে এসে আমার বাসা খুঁজে বের করে চলে আসবে, এটা আসলে কল্প কাহিনী, কেউ হার মানায়। কিন্তু এটাই বাস্তবতা। করিম মামা বেঁচে আছেন এবং তিনি এখন আমার বাসার শাওয়ারে গোসল করছেন। আচ্ছা, করিম মামার ফিরে আসার উদ্দেশ্যটা কি? নিজের অজান্তেই আমার মনে প্রশ্ন জাগে। কি রে, কি এত ভাবছিস? দেখলাম মামার গোসল শেষ হয়েছে, তিনি আমার সামনের সোফাটায় এসে বসেছেন। এই তো, তোমাকে নিয়েই ভাবছিলাম। তাই এতদিন কোথায় ছিলে, কি করলে বলো তো দেখি। করিম মামা যেন মুচকি হাসলেন। জেল থেকে বের হবার পর তো বাইরেই চলে গেলাম, এটা তো তুই জানিসই। কিছুদিন এখানে সেখানে ঘুরলাম, কেমিক্যাল সম্পর্কে আমার জ্ঞানটা কাজে দিল। একটা ঔষধ কোম্পানিতে চাকরি করলাম, কোমল পানীয়র একটা প্রতিষ্ঠানেও কাজ করলাম। তো তুষার খালার সাথেও দেখা হলো এক সময়। বেশ কয়েক বছর আগে অবশ্য মারা গেছেন তিনি। হঠাৎ একদিন নেট দেশের খবরাখবর দেখছিলাম, সেখানেই তোর ছবি দেখে চিনে ফেললাম, তুই বিখ্যাত হয়ে গেছিস। তাই ভাবলাম যাই না, ভাগ্নের সাথে দেশে গিয়ে একটু দেখা করে আসি। ভাবিস না, তোকে বেশি দিন জ্বালাতন করব না। বাইরে আমার কিছু টাকা আছে, ওগুলো তুলে কি করা যায় তাই ভাবছি। অনেকক্ষণ কথা বলার পর করিম মামা একটু থামলেন। এর কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করলাম। করিম মামা রাতে তাড়াতাড়ি শুতে গেলেন। তিন দিন হয়ে গেল করিম মামা আমার এখানে অবস্থান করছেন। আমার মনের খচখচানি আস্তে আস্তে বেড়ে চলল। এমন না যে তিনি আমার লেখালেখিতে ব্যাঘাত দিচ্ছেন, তিনি তার মতো করে যাচ্ছেন, ঘুরছেন, কিন্তু আমার অস্বস্তি ভাব আর যায় না। সেদিন সন্ধ্যায় মামা হঠাৎ বলে উঠলেন, আরে তোকে তো বলতেই ভুলে গেছি, এক বোতল ওয়াইন এনেছিলাম তোর জন্য, আমার সুটকেসের ভেতরেই আছে। আমি বললাম, তুমি জানলে কি করে ওয়াইন আমার পছন্দের? করিম মামা বললেন, আমি জানবো না তো জানবে কে রে, দাঁড়া আমি বোতলটা নিয়ে আসছি। এই বলে তিনি তার বেডরুমের দিকে চলে গেলেন। করিম মামার হাতে ওয়াইনের বোতল। মামা বললেন, তুই বস, আমি গ্লাস নিয়ে আসছি। এই বলে তিনি আমার কিচেনের দিকে চলে গেলেন। আমি আমার ড্রয়িং রুমের সোফায় বসে আছি। হঠাৎ মনে হলো, আচ্ছা মামাকে কিচেনে একটু বেশি সময় নিচ্ছে না, এতক্ষণ তো লাগার কথা না। এই চিন্তা মাথায় আসতেই এই প্রথম আমার মাথা যেন তার সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়ল। মামার আমার এখানে আসার কারণটাই আমি উদ্ধার করতে পারছিলাম না। এই আশাকে শুধুই আত্মীয়তার সূত্রে আসা, ভালোবাসা আবেগের চির অমলিন এক অনুভূতি, নাকি অন্য কিছু, কোন রূঢ় বাস্তবতা? আমার মস্তিষ্ক তখন নানা রকম সমীকরণ মেলাতে ব্যস্ত। কেমিক্যাল সম্বন্ধে মামার জ্ঞান, বাইরে ড্রাগ কোম্পানিতে কাজ করা, তুষার খালার সাথে দেখা, বাইরে গচ্ছিত টাকা, বিষয়গুলো সব জট পাকিয়ে ফেলছে। আচ্ছা মামা দেশে আসা টাকা পেলেন কিভাবে? মামার তো এত টাকা থাকার কথা নয়, তাহলে কি মামা নিজের বোন কেউ? আমারও টাকা পয়সা বেশ হয়েছে লেখালেখির সুবাদে। আমি মারা গেলে এই টাকার মালিক তো আমার মামাই। 6-7 বছর বসে খাওয়া কোনো ব্যাপারই হবে না। আমি ঘামতে লাগলাম, মামা তাহলে আমাকেও বিষ দিয়ে। আমি আর ভাবতে পারলাম না, দেরি হয়ে গেল। মামার কণ্ঠে সম্বিত ফিরে পেলাম, তার হাতে ওয়াইন ভর্তি দুটো গ্লাস। টেবিলের উপর রেখে আমার সামনের সোফায় বসলেন করিম মামা। আমার সিক্সথ সেন্স বলে দিচ্ছে আমার দিকে গ্লাসটাতে ওয়াইনের সাথে আর কি আছে। আমি করিম মামার দিকে তাকালাম, তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। এই প্রথম আমার মনে হলো কোনো ধরনের হিংস্রতা নেই, গোলাগুলির আওয়াজ নেই, শুধু অল্প পরিমাণ বিষ, যা কিনা দক্ষতা ও একাগ্রতার মাধ্যমেই আয় করা সম্ভব। এমন একজন বন্ড মার্ডারার এর সামনে আমি বসে আছি, চোখের সামনে নিজের মৃত্যুর প্রহর গুনছি।
পরপর আজকে কুয়াশে আমরা দুটো গল্প শুনলাম, খুবই চমৎকার দুটো ভয় দেখানো গল্প, সাংঘাতিক ভয়ের গল্প। আমার তো রীতিমতো খুবই ভয় লাগছে গল্পটা শুনে, আমি জানি না বাদ বাকিদের কি অবস্থা। তো যেটাই হোক, সেই রিয়াকশনটা দেখতে চাই ফ্যান পেজে, এবিসি অথবা আরজে শর্মিনের ফ্যান পেজে, কিংবা 222-1 লিখে পাঠানো যেতে পারে। এখন চলে যাব মূল গল্পে, মূল কাহিনীতে, আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কুয়াশার মূল কাহিনী লিখেছেন রুম্পা ফারজানা, গল্প এবং স্ক্রিপ্টিং দুটোই তার করা। আর বাদ বাকিদের নাম এবং সবকিছু জানিয়ে দিচ্ছি গল্পের শেষে। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা আরও একবার জানিয়ে দিচ্ছি। যে কোনো মোবাইল ফোন থেকে 222-1, কে কত বেশি ভয় পাচ্ছেন সেই সব অনুভূতি, আপনার ভয়ের অনুভূতি সবকিছু লিখে পাঠান আমাকে, যে কোনো মোবাইল থেকে 222-1 এবং আরজে শারমিন এবং এবিসি রেডিওর ফ্যান পেজে। সঙ্গেই থাকবেন, ভয় পাবেন না একদম। কুয়াশা চলছে এবিসি রেডিও এফএম 89.2, সঙ্গে আছি আমি শারমিন। যদি ডাকো আমায় ওপার থেকে, আসব যেন আসব আমি, থাকব তোমার ছায়া হয়ে, থাকব যেন থাকব আমি। কবিতার ছন্দের কথাগুলো কত মধুর লাগে তাই না? কাউকে মন থেকে ডাকতে যদি সত্যি সে সাড়া দেয় তাহলে কতই না ভালো লাগে। কিন্তু ব্যাপারটা যদি হয় অন্য রকম, ডাকতে চাইলেন না কিন্তু কারো কাছে অদ্ভুত ভাবে পৌঁছে গেল আপনার ডাক, বা কারো ডাক শুনতে না পেয়েও কেবল অনুভব করে চলে গেলেন তার কাছে, কেমন লাগবে তখন? সে আহ্বান যে সুখকর হতেই হবে এমন তো কথা নেই। আমাদের চারপাশে পার্থিব অপার্থিব এমন অনেক কিছু আমাদের ডাকতে থাকে, আমরা বুঝিও না কিন্তু চলে যাই সেই আহ্বানের দিকে। জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। আজকের গল্প এমনই সেই ডাক নিয়ে যা কেউ শুনতে পায়নি, শুধু অনুভব করেছে আকর্ষণটা। কিসের আকর্ষণ সেটাও কেউ জানে না, হয়তো লোভ, হয়তো অশরীরী কারো। এমনই এক অবাঞ্ছিত ডাক নিয়ে আজকের গল্প। রবি, সোমা, জীবন, সুজন, পাবলো, পিও সেই স্কুলের কোচিং করার সময় থেকে শুরু করে এখনো তাদের মাঝে সেরকম বন্ধুত্ব, যাকে বলে গলায় গলায় ভাব। পড়েছে ছয়জন ছয় স্কুলে, তারপর ছয় কলেজে, এখনো অনার্স করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অনেকে বলে কাছাকাছি না থাকলে নাকি বন্ধুত্বে ভাটা পড়ে, কিন্তু না, এদের ক্ষেত্রে হয়েছে উল্টো। বরং সপ্তাহের শেষে তারা পাগল হয়ে যায় একজন আরেকজনের সাথে দেখা করার জন্য, আড্ডা মারার জন্য। পাবলো প্রায়ই দেশের বাইরে যায়, তাও এসেই এদের সাথে দেখা তার করতেই হবে। আর একটু ছুটি ছাটা হলেই দে ছুট টাইপ করে ঘুরে আসার জন্য হাঁসফাঁস করে সবাই। এবারও সেরকমই প্ল্যান, তবে সঙ্গী এবার আরো অনেক বেশি, কারণ রবির বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাঝ থেকে দুজন আয়াত আর সঞ্জীব তাদের সাথে যেতে চায়। আবার কাকতালীয় ভাবে কেন যেন এবার সোমার যমজ বোন প্রেমাও যেতে চাচ্ছে ওদের সাথে ঘুরতে। শুধু তাই নয়, পাবলোর এক যমজ ভাই আছে। এদের বন্ধুত্বের মাঝে না হলেও চারজোড়া হুবহু একই রকম দেখতে মানুষ আছে। যাই হোক, ছয় জনের সাথে এভাবে একজন দুজন করে যোগ হতে লাগলো, হল মোট ১৩ জনের দল। এই ১৩ জনের ভ্রমণ নিয়ে পাবলোর অনেক চিন্তা। একদিন জীবনের বাসার ছাদে বসে এমনই এক চিন্তার কথা নিয়ে আলাপ চলছিল। জানুয়ারির প্রথম সপ্তাহ, ঠান্ডায় সবার অবস্থা একেবারে জুবুথুবু। সোমার শুধু চোখই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তারপরও ছাদে বেশ আয়েস করে আড্ডা জমিয়েছে তারা। প্রথমে সোমা জানালো প্রেমা যাবে না ওদের সাথে। তাহলে আর কে কে যাচ্ছে এখন সেটাই দেখার বিষয়।
শোন, মা বাসায় নেই, আজকে কারো কপালে পাস্তা নাই, দুই মিনিটের কিছু খেতে চাইলে বল।
তবে তাই হয়ে যাক, আর সাথে একটু মুড়ি মাখানো হলে মন্দ হয় না দোস্ত। আর কফি
আমাকে একটু রেডি স্যুপ করে দে না, ঠান্ডায় মরে যাচ্ছি, প্লিজ।
আর থাম থাম, মনে হচ্ছে রেস্টুরেন্টে এসেছিস। বললাম না মা বাসায় নাই। আর দেখো কত জনের কত আবদার, হয় মুড়ি চানা চোখ খা, নাইলে গুড বাই।
আচ্ছা আচ্ছা, কিন্তু দোস্ত একটু চা খেতে চাই।
এসব চা চা চি চি করতে করতে সময় পার হয়ে যাচ্ছে, আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটা না।
মহামান্য পাবলো, আমাদের আলোচনার বিষয়টা তাহলে কি?
জি গোল্ডফিশ ম্যাডাম, ভ্রমণ, যেটা এখন আমাদের মধ্যে থাকছে না।
আরে তুই এত আপসেট হচ্ছিস কেন? বললাম না ট্যুরটা ভালো হবে।
ট্যুর না দোস্ত, মানুষগুলো নিয়ে টেনশনে আছে। আমরা তো কত জায়গায় গেলাম, রেমা, হামহাম, টাঙ্গুয়ার হাওড়।
তো টেনশন কি, টাঙ্গুয়ার হাওড়ে আমরা আরো ৪০ জনের সাথে গিয়েছিলাম, মনে নেই?
হ্যাঁ তাই তো, আর ছয় জনের থেকে দলটা বড় হচ্ছে, তাছাড়া সিকিউরিটিরও ব্যাপার আছে। তুই বিষয়টা পজিটিভলি নে দোস্ত,
ওই ব্যাটা খচ্চরটারই পছন্দ না। হ্যাঁ একটারই পছন্দ না, আবার দুটো একই রকম।
আহা, ওরা জমজ, এটা কি ওদের দোষ বল?
দোষ কেন হবে, কিন্তু কেমন যেন ভূতের মতো ক্লাসে বসে থাকে, কথা কম বলে। আর ওরা কিনা আমাদের নিয়ে ট্যুরে যাবে।
আরে তোর পছন্দ না, অনেকের তো আবার পছন্দ। সো এসব কথা বলে লাভ নেই বন্ধু, মানুষ তো সারা জীবনের বেশিরভাগ সময় পার করে তার অপছন্দের মানুষের সাথে মিশে। আর তুই তো একে একবার ঘুরে এসেছিস খাগড়াছড়ি থেকে, তাই না? সো এবার চল আমাদের সাথে, ভালো লাগবে।
রাইট, যেমন তুই যা খাওয়ানোর কথা সেটাও খাওয়াচ্ছিস না।
আরে চল নিচে চল, তোদের খাওয়িয়ে ভর্তা বানাবো। আর হ্যাঁ শোন, মা পাস্তা বানিয়ে রেখে গেছে।
আই লাভ ইওর মা।
জীবনদের গ্রুপটা এতই বড় হলো যে ওরা নিজেরাও ভাবেনি, ১৩ জন থেকে গিয়ে দাঁড়ালো ২১ জনে। এবার পাবলোর মেজাজ সত্যিই খারাপ হলো, কারণ এখন তাদের ট্রিপটা হয়ে যাচ্ছে ফটো ক্যাপচারিং ট্রিপ। সুজনের বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটি পাঁচ ছয় জন মিলে ধরল তারাও তাদের সাথে এই একই ট্রিপে যাবে, ছবি তুলবে, কি করবে না করবে ধ্যাক ভাল লাগে না। আবার ওদিকে পাবলোর যমজ ক্লাসমেট শাবাব রুবাবও গলায় ক্যামেরা ঝুলিয়ে বেড়াচ্ছে, তার মানে আর নিস্তার নেই, তারাও যাবে। এবার ফটোগ্রাফিক ট্রিপটা দিতেই হবে। জীবনরা ভাবলো আরেকটা বড় ট্রিপ হোক, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকছে, এখন আরো কানেকশন বাড়া ভালো। কেউ তো জানে না কখন কাকে কার কোন কাজে লেগে যেতে পারে। অতএব শুরু হলো ট্রিপে যাবার জল্পনা কল্পনা। এবারে লোকেশনটা একটু দূরেই, সেই খাগড়াছড়ি। সেখানে নাকি কোন এক পরিত্যক্ত রাজবাড়ি আছে যেটার কথা কেউ জানে না, এমনকি গহিনে বলে তেমন কোনো পর্যটকও যায় না। ওরা গবেষণা করে দেখল যে আলুটিলার গুহা থেকে আরো ভেতরে পাহাড়ি অঞ্চলে আছে সেই বাড়ি। আহ কি রোমাঞ্চকর, সেখানেই যাবে ওরা। মোট ২৬ জনের দল একদম ঠিকঠাক। এবার যাওয়ার পালা।
আরে এটা একটা নাম্বার হলো,
উফ আবার কি পাবলু?
666। এই নাম্বারটা কি জানিস?
পাবলো
কেন তর্ক করছিস? চল বাসে উঠি। সবাই এসছে?
না, মেয়েরা এখন কেউ আসেনি, আমি দেখছি। তারা
জীবন তর্ক থামানোর জন্য সবাইকে খুঁজতে চলে গেল আরেকদিকে। বাস চলে এসেছে, আর কিছু পথই বাকি। বাসের নাম্বারটাও অদ্ভুত, শেষে 3-6। 3-6 নাকি নাম্বার অফ ডেভিলস। জীবন আপন বনেই হাসতে থাকে, এসব আবার কেউ মানে নাকি আজকাল? সাবা আর রুবাব দুটি ছেলে খুব অদ্ভুত, একই রকম দেখতে, একই রকমের গলার স্বর, এমনকি একজন আরেকজনকে ডাকে সাবি আর রাবি বলে, আর ভীষণ ভাব দুজনের। আর ওদের ছয়জনকে তো চেনাই হয়ে গেল। পাবলো ভীষণ কুসংস্কারী, সুজন হলো সমাধানে বিশ্বাসী, ক্যালকুলেট করে সব ঘটনা ও আয়ত্তে আনে। জীবন হলো জীবনানন্দে ভরা চমৎকার একটি ছেলে, আর রবি হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয়, ওর ইচ্ছে এভারেস্ট জয় করার। আর প্রিয় হলো ডান পিটে একটা মেয়ে, আর সোমা পাশের বাড়ির সহজ সরল একটি মেয়ে। সাবাব রুবাবের পরিবার সম্বন্ধে কেউ কিছু জানে না, কারণ ওরা কাউকে কিছু বলে না, আর ওদের কেউ কিছু জিজ্ঞেসও করে না, কারণ ওরা প্রয়োজন ছাড়া কথাই বলে না। এই হলো আটজন। বাকি আরো দলে আছে শিহাব, রবি, জুয়েনা, লিটা, ফাহিম সহ আরো 18 জনের দল। এরা সবাই পায় ফটোগ্রাফি ক্লাবের। ধীরে ধীরে সবাই চলে আসতে লাগলো বাস স্ট্যান্ডে। জীবন অবাক, এই বাসে শুধু তারাই, মানে কি? অর্থাৎ ওরা ছাড়া এই বাসে আর কেউ যাচ্ছে না। কি অদ্ভুত অদ্ভুত ব্যাপারটা! বাসে উঠে বসার কিছুক্ষণের মাঝেই তৈরি হলো উৎসব মুখর পরিবেশ। ফাইন গিটার নিয়ে শুরু করে দিল গান, ক্যারা ব্যাকা হেড়ে গলায়, যে যেভাবে পারল গলা মেলালো চেনা সবাই তালি দিচ্ছে, গলা মেলাচ্ছে, কিন্তু পাবলো থম মেরে বসে আছে। ওর কিছুতেই ভালো লাগছে না। সব সংখ্যায় কেমন যেন গোল মেলে। প্রথমে ঠিক হলো 13 জন আসবে, এরপর হলো 13×26। বাসের নম্বরে আছে 3-6। ওদিকে বাসে আবার ওরা ছাড়া আর কেউ নেই, এটা কোনো কথা হলো? এত কোইনসিডেন্স একটি ঘটনায় কি করে হয়? না জানি কি হতে যাচ্ছে ওদের সাথে। বাসের সবাই গান ঠাট্টায় মশগুল থাকলেও দুজনের কিন্তু
This track was downloaded from fusionbd.com
তো সেদিকে একদম মনোযোগ নেই, সেটা হচ্ছে সাবাব আর রুবাবের। ওরা মন দিয়ে বই পড়ছে। এই বইতে পরিত্যক্ত রাজবাড়ির সব ঘটনা আছে, যে রাজবাড়িতে ঘটে গেছে ইতিহাসে ঠাঁই না পাওয়া অনেক ঘটনা। সাবাব পড়তে পড়তে ভ্রু কুচকে ফেলে আর এক নজর দেখে নেয় গানে বিভোর হওয়া দলটাকে। গান চলছে, সিট বদলে পাবলোর পাশে এসে বসল সোমা।
কি রে, এমন করে ভরকে গেলি যে?
না মানে হঠাৎ এলো তো।
তুমি কবে থেকে আমাকে তুমি করে বলা শুরু করলি?
কেন, বললে কোনো ক্ষতি আছে নাকি?
তা নেই, তুমি প্র্যাকটিসটা আরো কিছুদিন পরে করলে ভালো। এখন সবাইকে জানাতে চাই।
কি জানাতে চাই না?
আজ না তুমি সত্যি সত্যি অন্যরকম লাগছে। কি সব নাম্বার ফাম্বার নিয়ে ব্যস্ত আর উল্টাপাল্টা কথা বলছিস বলতো? আমাদের দুজনের মাঝখানে কি কথা হলো বলতো? তোর এবার ওই হাওয়ায় যাওয়ার আগে কথা হয়েছে, আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং এখনো কেউ জানবে না, একেবারে ফাইনাল পর সবাই জানবে। আর তুই কিনা রোমান্টিক হচ্ছিস। আচ্ছা ঠিকঠাক বলতো, তুই কি পাবলো নাকি তোর ট্রিপল সিক্স ওয়ালা ভূত? কোনটা
কি যে বলিস না, মাঝে মাঝে বিশ্বাসগুলো ঝালাই করে নিতে হয়, তাই নিলাম।
কি?
আরে তোকে না, আমাকে ঝালাই করলাম। জানিস আমিও ফাইনালের অপেক্ষায় আছি। কবে যে সব ফাইনাল হবে?
এই তো আর কয়েকটা মাস,
তারপর শুধু হবে যেন আমাদের পৌষ মাস।
থাক, খুব হচ্ছে, যা কাব্যের ছিঁড়ি। এবার আমি গেলাম পিয়ার পাশে বসে।
ঠিক আছে, গুড নাইট।
গুড নাইট।
বাসের চরম দুলুনি খেতে খেতে অবশেষে ভোরে এসে ওরা থামল খাগড়াছড়িতে। পুরোটা শহর তখন ঘুমে একেবারে কাঁদা। ছোট্ট এই শহরে মনে হয় একমাত্র জেগে থাকা ওরাই সব মানুষ, আর কেউ নেই। পুরো শহরটা কুয়াশার চাদরে একেবারে লেপটা লেপটে করে আছে। এই পাঁচ হাত দূরের মানুষও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। ঠান্ডায় হাত পা একেবারে বরফ হওয়ার জোগাড়। বাস ড্রাইভার বাস রেখে কোথায় যেন চলে গেল। বাসের কাউন্টারও খোলেনি। শুধু কাউন্টার কেন, কোনো দোকানপাটি খোলেনি, এমনকি নাস্তার দোকানও না। কি মুশকিল, এখন নাস্তা হবে কোথায়? অনেকের ঘুমও কাটেনি, ভাগ্যিস আগে থেকে রেস্ট হাউসের রুম বুক ছিল, তা না হলে শহর না জায়গা পর্যন্ত তাদেরকে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো। রেস্ট হাউসের রুম বরাদ্দ হলো, মেয়েরা দশজন পেল পাঁচটি রুম, আর ছেলেরা চারজন করে চারটি রুম পেল। হোটেল বেশ জমজমাট, নাস্তার বালাই না করে সবাই ঘুম দিল আরাম করে। একেবারে দুপুরে উঠে খেয়ে তারপর শুরু করবে অ্যাডভেঞ্চার। সোমা আর পিও এক রুমে, ওরা চলে গেল একেবারে লেপের তলায়।
আমার মনে হয় কি, আমরা এখানেই থাকি, রাজবাড়িতে থাকার কি দরকার? অ্যাডভেঞ্চারে এসে তুই যদি এমন সাজানো রুমেই সময় কাটাতে চাস, তাহলে তোর অ্যাডভেঞ্চারের মজাই থাকলো না। বনের মধ্যে থাকলাম, একটু অ্যাডভেঞ্চার হলো, ভালো না?
না ভালো না। দেখ যারা এসেছে তাদের অনেককেই আমি চিনি না, কে কেমন কে জানে। আমি জীবনকে আগেই বলেছিলাম যেন এভাবে দলটা না বানে, কিন্তু ও কি আমার কথা শোনে?
প্লিজ সোমা, এভাবে বলিস না। জীবন আসলে চেয়েছে বড় গ্রুপটা নিয়ে এখানে আসতে, বুঝিসই তো, এমন জায়গায় বড় গ্রুপ থাকা জরুরি।
তারপরও বাসেও আমরা ছাড়া কেউ নেই, ব্যাপারটা লক্ষ্য করিস নি?
আচ্ছা তুই কি আসলেই পাবলোকে বিয়ে করবি? একেবারে পাবলোর মতো কথা বলছিস তো। যা ঘুমাতে যা।
পিও কথা শুনে ধাই ধাই করে দুটো ঘা লাগালো সোমার পিঠে, এরপর লেপটা টেনে শুয়ে পড়ল। সবাই ঘুমাচ্ছে, সারা রাতের ক্লান্তি দূর করতেই হবে, আর সামনে ভীষণ অরণ্যের ডাক। কিন্তু এর মাঝেও দুজন জেগে আছে, পড়ছে রাজবাড়ির ইতিহাস। আগে ইতিহাস জানতে হবে, তারপর মেলাতে হবে হিসাব নিকাশ। নাস্তা খেতে এসে ভীষণ মেজাজ খারাপ জীবনের, যা আশা করেছিল ঠিক তাই হতে যাচ্ছে। অর্ধেক লোক বেঁকে বসেছে, এরা কেউ যাবে না পাহাড়ে, এমনকি আলু টিলার গুহাতেও না, তাদের নাকি খুব টায়ার্ড লাগছে সবার।
কিরে জিবু, সাপের মতো ফুসতেছিস কেন?
এসব আনপ্রেডিক্টেবল লোকদের জন্য ট্রিপ নষ্ট হয়, আগেই বলেছিলাম কষ্ট হবে, কষ্ট হবে না, তখন সবার উত্তেজনা, এখন এক রাত ট্রাভেল করেই সবাই ট্রাভেল দিচ্ছে।
ভালোই তো হলো, সেই গুহাতে বেশি মানুষ গেলে গুহার সৌন্দর্যই থাকবে না, বরং আমরা কয়েকজন যাই, কি বলিস?
আহা বললেই তো হলো না রে, বুকিং টুকিং এর ব্যাপার আছে না, খরচের ব্যাপার আছে, জীবন যদি গুহায় যায় তাহলে এখানে থাকবে কে, আর সব সামলাবে কে?
আমি না হয় থেকেই যাই।
না তোরাই যা। সরি পাবলো, তোদের কথার মাঝখান থেকে জয়েন করলাম, মানে আমি বলতে চাচ্ছিলাম আমি আছি, আমার ভাই রুবাব যাবে তোদের সাথে, আর আমি এখানে সামলাচ্ছি।
আরে না তার দরকার নেই, তোমরা এখানে আসছো একটা উদ্দেশ্য নিয়ে, সেটা শেষ করো, আমি মানে আমরা সবাই দেখছি।
বাদে কি ঠিক হলো? শেষ পর্যন্ত কে কে যাচ্ছে?
সেই আমরা ছয়জন, রুবাব, শাবাব, লিটা আর ফাহিম।
বাকি ষোলো জনই এখানে বসে ঘোরার আন্ডা পারবে?
বলিস কি, ওরা আশেপাশে ঘুরে দেখবে। আসলে কষ্ট করতে চাচ্ছে না ওরা।
ওরা না হয় কষ্ট না করে কিস্ত না পেয়ে থাকে। আমি গেলাম, রেডি হয়ে নেই যাই।
খাওয়া শেষ করি, শিহাবকে ওদের সবার দায়িত্ব দিয়ে আমরা বেরিয়ে যাই।
চল দোস্ত, আর মন খারাপ করিস না, ভালোই হলো আসলে।
হ্যাঁ ভালোই হলো।
ওরা চলে যেতে থাকলো, আর পেছনে হঠাৎ করে বাতাসের ঘূর্ণিপাকের মতো বাতাস জেগে উঠল শো শো আওয়াজে। ওরা নিজেদের গায়ের গরম কাপড়গুলো আরো শক্ত করে জড়িয়ে ধরল। কেবল শাবাব আর রুবাব তাকিয়ে রইল গাছগুলোর দিকে। ওরাই টের পেল অদ্ভুত একটি বিষয়। মনে হল ওরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে কেবল বাতাসটা জোরে বইছে শো 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 শব্দ করে। আশেপাশে সব গাছের পাতা লাল, শুধু ওই জায়গার কিছু গাছ লাইন ধরে সবুজ। রুবাব চোখ কচলায়। হ্যাঁ তাই তো, গাছগুলো চোখের সামনে একটার পর একটা সবুজ হচ্ছে, কি আশ্চর্য, কিসের সংকেত এটা? শাবাব রুবাবের দিকে তাকায়, রুবাব তাকায় শাবাবের দিকে। ওরা যা পড়ে এসেছে ঘটনা তাহলে সেটাই। খুব ভালো হয়েছে যে মাত্র দশ জনের দল যাচ্ছে, না হলে সামাল দেওয়াই যেত না। এখন দেখা যাক ভাগ্যে কি আছে। ২৬ জন থেকে কতজন ফিরে যেতে পারে ঢাকায় সেটাই এখন দেখতে হবে, সেটাই বুঝতে হবে। হোটেলে দলটাকে রেখে মাইক্রোবাসে উঠল দলটা। দশ জন মানুষ, একটা মাইক্রোই যথেষ্ট। আর এই মাইক্রোবাসটা আলুটিলার সামনে ওদেরকে নামিয়ে দেবে, আবার একদিন পর গিয়ে সেখান থেকে নিয়ে আসবে। এর মাঝে আর ফিরবে না ওরা ঘরে, ক্যাম্পিং হবে বনের মাঝে। আর ঘুরেও দেখবে রাজবাড়ির আনাজ কানাজ। প্রিয় মনে মনে দোয়া দরুদ পড়ছে, আর সোমা সেদিকে হা করে তাকিয়ে আছে, কারণ এই কাজটা সাধারণত সে করে। আর শাবাব আর রুবাব গম্ভীর হয়ে তাকিয়ে আছে গাছপালার দিকে। তাদের হঠাৎ একটা জিনিসে চোখ আটকাল। হোটেলের মতোই এখানে ধীরে ধীরে গাছগুলো সবুজ হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না। আর ওদিকে পাবলো লক্ষ্য করছে শাবাবদের। পাবলো জানে কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটা শাবাব রুবাব অল্প হলেও জানে। পাবলো ওদের মাইন্ড রিড করতে চাচ্ছে, কিন্তু সে বিফল হল, কারণ এই দুটি ছেলের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, সহজভাবে কথা বলাও পছন্দ না পাবলোর। এদিকে গাড়ি এগিয়ে যাচ্ছে, তারপর অবশেষে এলো সেই আলুটিলা।
দোস্ত চল আলুটিলায় না যায়।
মানে তোর মাথা নষ্ট? এই না আলুটিলা আলুটিলা বলে তুই পাগল হয়েছিলি?
এখনো আছি, কিন্তু আগে রাজবাড়িটা খুঁজতে ইচ্ছে হচ্ছে।
নট এ ব্যাড আইডিয়া, কারণ আলুটিলা ঘুরে আসতে আসতে টায়ার্ড হয়ে যাবে, পরে রাজবাড়ি খোঁজার ইচ্ছাও থাকবে না।
তাহলে সোজা আমরা ওইদিকেই যাব?
হ্যাঁ, এই যে সিঁড়িটা নেমে গেছে এদিক দিয়ে তোমরা যাবে না।
তাহলে কোন দিক দিয়ে যাব?
পাশে দেখ, চিকন একটা পথের মতো।
ওরে বাবা, এ তো বনের দিকে যাচ্ছে জীবন।
তাই তো রে বোকা, এই রাজবাড়িটার কথা কেউ জানে না। আমি একদিন পুরনো লাইব্রেরি ঘেটে ইতিহাসের বই বের করে এটার নাম জেনেছি, এজন্যই তো এখানে আসার ইচ্ছা, বুঝলি না?
কার বাড়ি ছিল এটা?
ছোট নবাব ইস্কান্দার খার বাড়ি। নাম ইস্কান্দার হলেও তিনি পাহাড়ি ছিলেন, বাদশাহের অনেক প্রিয়, কারণ নিয়মিত খাজনা দিতেন, তাই তার উপাধি ছোট নবাব। তবে হ্যাঁ, খাজনা নিয়ে বাড়াবাড়ি করতো বলে এলাকার মানুষের অপছন্দের ছিল।
মানে?
মানে অত্যাচার করতো আর কি, এজন্যই তো বংশ বিলুপ্ত হবার পর এদের আর কোনো খোঁজই রাখেনি এলাকার লোক। বাড়িটাও লোকচক্ষুর আড়ালে আছে এতগুলো বছর ধরে, এমনকি দেশের মানুষও জানে না এই বাড়ির আসল রহস্য।
তুমি জানো কি করে?
তোমার যেমন লাইব্রেরিতে পড়ার শখ, আমারও এখানে আসার আগে পড়ে এসেছি, সে কারণেই জানি।
চলো চলো এগিয়ে যাই।
আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছি শারমিন। এতক্ষণ আমরা কুয়াশার আজকে যে মূল গল্প তার প্রথম পর্ব শুনলাম। আমরা কুয়াশার প্রথম যে পর্বটা শুনলাম সেখান থেকে আসলে বেরিয়ে আসতে চাইছি না, চাচ্ছি না বন্ধুদেরকে অন্য কথা বলে বা এসএমএস পড়ে বা অন্য কিছু পড়ে অন্যদিকে ডাইভার্ট করতে, একেবারেই না, তাহলে ভয়টা চলে যাবে। আমি চাই যে আরো বেশি বেশি ভয় হোক, আরো বেশি বেশি ভয় পান আপনারা সবাই। তো ঠিক আছে, চলে যাবো পরের পর্বে, সঙ্গেই থাকুন। লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এবং আর্টিস্টের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। চলছে কুয়াশা এবিসি রেডিও এফ এম 90.2 এ, আর সাথে আছি শারমিন। সবাই এগুলো বটে, কিন্তু জীবনের মনে একটু খটকা লাগছে। শাবাব আর রুবাবের কাছ থেকে এত কিছু আশা করেনি। ছেলে দুটোকে যতটা নিষ্ক্রিয় মনে করে, আসলে ঠিক তারা ততটা নিষ্ক্রিয় নয়। চোখে চোখে রাখতে হবে ওদের। পাহাড় দিয়ে নেমে এলো দলটা। মেয়েদের আমরা মুখে যতই নরম বলি না কেন, অ্যাডভেঞ্চারের সময় মেয়েরাও দেখিয়ে দেয় যে তারা কতটা সাহসী আর কর্মঠ। পাহাড় বেয়ে নামটি শুরু হল গভীর অরণ্য, এমন গাছপালা যে ঠিকমতো হাঁটাই যাচ্ছে না। সবার হাতে একটা করে লাঠি, সপাং সপাং করে ঝোপে বাড়ি মারছে, পথ বের করছে আর সামনে এগুচ্ছে। হঠাৎ একটা গাছে জোরে আঘাত পড়ল, আটকে উঠল লিটা। ইস, হাতটা কেটেই গেল। এক ফুটো রক্ত বিয়ে পড়তে যাচ্ছিল, তখনই শাবাব এসে রুমাল চেপে ধরল জায়গাটাতে। লিটা একটা স্বস্তির হাসি দিল। দলটা এগিয়ে যায়। পেছনের গাছটা তখন একটু অন্যরকম, কেউ লক্ষ্য করল না গাছটা জেগে উঠছিল। গাছটার ডালগুলো বদলে যাচ্ছিল হাতের পাঞ্জায়, পাতাগুলো লোক, গাছটার গুরুতে ভয়ঙ্কর দুটো চোখ। গাছটা জানে গাছটা উঠে আসছে। শাবাব লিটার হাত ধরে জোরসে টান দেয়, তারপর দৌড়ে যায় এগিয়ে যাওয়া দলটার দিকে। রুবাব আবার তাকায় পিছনে, দেখে গাছটা সেই রাক্ষসের রূপ।
দেখছিস কি সুন্দর রাজবাড়ি!
মাই গড, 250 বছরের পুরনো, অথচ এখনো মাথা উঁচু করে জেগে আছে। আজব, তাই না? খুবই আশ্চর্য।
শুধু তাই না, দেখ কি সুন্দর দেয়াল, কি সুন্দর কারুকাজ।
আসো ঘুরে দেখি।
সবাই যে যার মতন ঘুরে দেখছে। সময় দেখছে কাজ করা দেয়ালগুলো, কত কিছু যে আঁকা, কোনো দেয়ালে মূর্তি, কোনো দেয়ালে ফুল, কোনো দেয়ালে সৈনিকরা যুদ্ধ করছে, আবার রানীর পরিচর্যা করছে পরিচারিকারা।
দেখ সোমা, তখন কত সময় নিয়ে ওরা একটা বাড়ি বানাতো, তাই না?
হ্যাঁ, দেখ না ছবি টবি একে একা।
সোমা হাত গুলিয়ে চলে গেল পেছনে পেছনে। কি আশ্চর্য, ওরা কেউ দেখল না ওদের স্পর্শে দেয়ালে আঁকা সৈন্যগুলো নড়ে চড়ে উঠল। মনে হচ্ছে ওরা যেন এভাবে ডেকে জাগিয়ে দিচ্ছে শত বছরের সেই ঘুমিয়ে থাকা অস্তিত্বগুলোকে, যেন ওদেরই অপেক্ষাতে ছিল এত বছরের পুরনো এই মূর্তিগুলো। বাড়িটার একদম মাঝে এলো ওরা। ফাইন খটাস খটাস করে ছবি তুলছে, নব্য ফটোগ্রাফার হলে যা হয়, ফ্রেমের বালাই নেই, ছবি তুলতে পারলেই হলো।
এই দেখ দেখ,
এই কি
মেজার অবস্থা তো টাইট, মনে হয় কেউ খোরাখুরি করে শেষ।
তাই তো, ঠিকই বলেছিস।
শক্ত সমর্থক পাবলো একটা ঘুষি লাগালো মেঝেতে, ইশারা করে বন্ধুদের দেখালো যে না, জায়গাটা বেশ শক্ত। ছিপচিপে সোমা আর পিউ দৌড়ে এগিয়ে যায় সেই মেঝের ওপর দিয়ে আরেক দিকে। মনে হলো এখানে বেশ খেলা জমে উঠেছে। জীবন চোখের চশমাটা আর একটু উপর দিকে ঠেলে মনোযোগ দিল অন্যদিকে। লিটা আর ফাহিম একজন পোজ দিচ্ছে, আরেকজন ছবি তুলছে, আর অন্যদিকে রুবাব আর শাবাব আছে অন্য খেয়াল। আর ওই দিকে বাকিরা, মানে রবি সুজন, ওরা আছে এটা ওটা ঠোকাঠুকিতে, ওরা মগ্ন ওদের কাজে। আর ওদিকে, আর ওদিকে কি হচ্ছে? রাজবাড়ির নিচে চলছে তোলপাড়, কেউ কেউ জেগে উঠেছে, তাদের জাগিয়েছে অনাহত মানুষগুলো, কেউ বা তাদের ডেকে নিচ্ছে ইচ্ছে করে। যেন কেউ জেগে উঠলে তাদের শান্ত করা যায় এই অতিথিদের ভোগ দিয়ে। আর একটু পরে রাত নামবে, আর রাতের আধারে শুরু হবে নতুন জেগে ওঠার অধ্যায়, এক অন্ধকারের অধ্যায়। এবার রাজবাড়ির বাইরের উঠানে তাঁবু টাঙানোর পালা। সবারই আছে রেডিমেড তাঁবু, তাই খোরাখুরির দরকার নেই। আর একটু দূরে বসে সব দেখছে শাবাব এবং তুবা।
ভাগ্য ভালো যে এখানে ঘুরতে হচ্ছে না।
কিন্তু সাহেব, আমার প্রশ্ন হলো, এই বাড়িটার ইতিহাস না জেনে এরা কি করে এলো?
আমারও সেই প্রশ্ন। আসলে আমরাও তো না জেনে এসেছিলাম।
কিন্তু জেনেছি তো, তাই না? ওরা তো জানার প্রয়োজনও মনে করছে না।
হতে পারে কেউ লক্ষ্যই করেনি।
আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এত বড় রিস্ক যখন নিয়েছি তখন সেটাকে শেষ করতেই হবে।
ঠিক বলেছিস, চোখ কান খোলা রাখিস।
আরেকজনের আবার হাত কাটলো।
কার?
লিটার।
এ তো ভালো লক্ষণ নয়।
জানি, দেখি কি করা যায়।
ওদিকে রাজবাড়ির ভেতরে ফটোশুট করছে ফাহিমান লিটা। ফ্ল্যাশ দিয়ে কি যে তুলছে কে জানে। হঠাৎ দেয়ালের উপর হাত রেখে ভর দেওয়ার মাঝে ঘটে গেল একটা অন্য ঘটনা। লিটার ব্যান্ডেজটা খুলে আসলো। জমাট বাঁধা রক্তে একটু লেগে গেল দেয়ালে। দেয়ালটার উপর রক্ত লাগতে সেটা তাজা হয়ে গেল, তাজা হয়ে গড়িয়ে পড়তে থাকলো, আর একটু একটু করে আসতে থাকলো মেঝের দিকে। টপ করে মেঝেতে পড়লো রক্তের একটা ফোঁটা। আর তক্ষুনি মেঝে থেকে জেগে উঠল একটা কঙ্কালসার মুখ, হা করে গিলে নিল রক্তটাকে। মুখটার দাঁতগুলো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে, রক্তে একেবারে মাখামাখি। লিটার ফাইন দেখছে না কিছু। তারা জানলো না, তারা দেখল না, মেঝে থেকে একটা হাত বের হয়ে আসছে একটু একটু করে, কাছে, আরো কাছে, আরো একটু কাছে। এবার এবার কি হবে? লিটার পা ধরে টান দিয়েছে সে জেগে ওঠা আত্মাটা। পড়ে গেল লিটার। ফাহিম চিৎকার করছে। লিটার হাত পর্যন্ত চলে এসেছে সে আত্মার নখ। আছড়ে দিচ্ছে লিটাকে। পুরো মেঝে লিটার গায়ের রক্তে একেবারে মাখামাখি। জেগে উঠছে রাজবাড়ির ভয়ঙ্কর মেঝেটা। একে একে উঠে আসছে সব অতৃপ্ত আত্মা। রক্তে চাঙা হওয়া এই আত্মাগুলো ফাহিম আর লিটাকে জাপটে ধরল। ওরা গোঙাচ্ছে, ধস্তাধস্তি করছে ওদের সাথে, কিন্তু না, অশরীরের সাথে তারা একেবারে পাচ্ছে না। অবশেষে নিস্তেজ হতে থাকে তারা। তখন ওদের ঘাড়ে মাথা রাখে দুটো মুকুট পরা আত্মা। বিশাল দাঁত, বিশাল জিভ লক লক করছে। ওদের ঘাড়ে পড়ল অতৃপ্ত পিপাসু আত্মার কামড়।
লিটার ফাইম কোথায় রে?
আর কোথায়, দেখ গিয়ে ছবি তুলছে
এই অন্ধকারে। আরে ভাই, ফাহিম যেমন ছবি তোলে, ওর জন্য অন্ধকার আর আলো সব সময়।
তা ঠিক বলেছিস, কিন্তু অন্ধকারে আর যাই হোক, তাবু টাঙাতে হলে খবর ছিল আমাদের। ভালো হয়েছে আমাদের তাবু টানানোর হ্যাপা নেই।
এই জন্যই তো এখানে বসে আছি আরাম করে। নে বাতাসা খা।
খাবো তো বটেই, কিন্তু আমার মনে হয় এখন ওই দুজনকে ডেকে আনা দরকার। বেশ রাত কিন্তু, যাবি? চল।
আরে মশালটা নিয়ে যা রবি।
থ্যাংক ইউ
লিটা। লিটা,
ফাহিম, ফাহিম, এই কোথায় গেলি?
কিন্তু ওদের পাত্তাই নেই, কোথায় গেল? হঠাৎ দেয়ালের দিকে চোখ খুলল সুজনের। কেমন যেন একটু ছোপ ছোপ রক্তের দাগ। এটা কি পুরনো দাগ নাকি নতুন? বুঝতে পারছি না দুজনের কেউই। সুজন ধীরে ধীরে দেয়ালটার দিকে এগিয়ে যায়, তারপর রক্তের দাগের উপর হাত দেয়। ঠিক তখনই ধুপ করে আওয়াজ হলো একটা। সুজন ভয় পেয়ে পেছনে তাকায়, দেখে রবি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মেঝেতে পড়ে থাকা কোনো একটা কিছুর দিকে। ওরা দেখে রক্তে মাখামাখি করা একটা দেহ। কাছে আসে রবি, অনেক সাহস করে শরীরটা ঘুরিয়ে দেয়। এবার আর ওদের চিৎকার করার অবস্থাও নেই। ওরা দেখে ওদের সামনে রক্তে মাখা লাশটাকে। এই লাশটা আর কারো নয়, এই লাশটা ফাহিম। রবি শুধু সুজনের হাত ধরে একটা ঝাঁকি দেয়।
লিটা কোথায়? লিটা কোথায়?
সুজন এবার ওর দিকে তাকায় না, রবির মাথার উপর দিয়ে অন্য কোথাও তাকিয়ে থাকে। ঘাড়ের উপর দিয়ে রবি এবার সেই দৃষ্টি অনুসরণ করে, ঘুরে তাকায়। এবার আর কোনো কথা নেই, ঠান্ডা একটা শীতল অনুভূতি নেমে আসে পাঁজর পর্যন্ত দুজনে। ওরা দেখে মেঝে থেকে উপরে প্রায় ছাদের কাছাকাছি হাওয়ায় লটকে আছে লিটা, চোখ দুটো বিস্ফোরিত, দাঁতে রক্ত, মুখটা মনে হচ্ছে আতঙ্কে নীল। কিন্তু লটকে আছে কি করে? এ কি, দেয়াল থেকে হাত বের হয়ে আছে এবং দেয়ালের হাতটা ওকে ধরে রেখেছে। পিছতে গিয়ে ফাহিমের লাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল সুজন, ভয়ে উঠে দাঁড়ালো আবার তড়াক করে। আর ঠিক তখনই লাশের হাতটা খপ করে ধরলো সুজনের। সুজন ওই দিকে তাকিয়ে স্রেফ পাথর হয়ে যায় আর রবি দেখে আরো একটি অদ্ভুত দৃশ্য। দেয়ালে লটকানো লাশটার যেন পাখা গজানো, উড়ে আসছে লিটা। লিটার মুখের আতঙ্ক ভাবটা নেই, গলায় কামড়ানোর দাগটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে রবি। কোনোভাবে সাহস করে তাকিয়ে থাকতে পারছে না। বিভৎসভাবে উড়ে আসা লিটার লাশটার দাঁত মশালের আলোয় জলজল করে উঠল। রবি পিছনে ঘুরে তাকাতেই দেখল সুজনের ঘাড়ের পেছনের দাঁত বের করে কামড় দিতে প্রস্তুত ফাহিম। না না, ফাহিম না, আসলে ফাহিমের লাশ, আসলে রক্ত পিপাসু একটি আত্মা। রবি সুজনকে বাঁচাতে কাছে আসতে চায়, কিন্তু ততক্ষণে ওর ঘাড়ে চেপেছে আরেকটা লাশ, এবং সেটা লিটা, ওর বন্ধু অথবা লিটার আত্মা। টের পাচ্ছে ওর ঘাড়ে দাঁত বসে যাচ্ছে, কোনো মতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, একদমই পারছে না।
আচ্ছা, ওরা কোথায় গেল?
নিশ্চয় ছবি তুলছে।
বোকা নাকি তুমি? এই অন্ধকারে যেখানে খালি চোখে এক হাত দূরের মানুষ দেখা যায় না, সেখানে ছবি কি তুলবে ওরা?
কথাটা ঠিক, আর রবি বা সুজনের তো ছবি তোলার অভ্যেসই নেই, প্লাস লিটারও ভয় লাগার কথা। আচ্ছা, কোনো ঝামেলা না তো?
রাজবাড়ির ইতিহাস তো বলে ঝামেলা আছে।
মানে?
মানে হলো এই রাজবাড়িতে অভিশাপ আছে।
কেমন অভিশাপ?
এই রাজবাড়িতে যারা ছিল, মানে ইস্কান্দর খা, অসম্ভব অত্যাচারী ছিল।
আর তাই নবাব শাসন আমল শেষে যখন এরা ক্ষমতাহীন হয়ে যায়, তখন এলাকার লোক নেয় নির্মম প্রতিশোধ।
কেমন প্রতিশোধ?
তারা এই রাজবাড়ি এবং তার আশেপাশে বিরাট বিরাট গর্ত করে 20-25 জন অনুগত সহ পুরো রাজ পরিবারকে জ্যান্ত পুঁতে ফেলে মাটিতে।
সত্যি বলছি, এবং ওদের পোতার আগে ওদের মুখে জোর করে কাঁচা মাংস গুঁজে দেয়া হয়, যেন ওটা খেতে ওরা বাধ্য হয়।
এজন্যই বলা হয় রক্তের গন্ধ বা স্বাদে আবার জেগে ওঠে এই রাজবাড়ির মাটি।
মানে মানে লিটার যে হাত কাটলো?
হ্যাঁ, সেই ভয়ই পাচ্ছি পিউ।
আমার মনে হচ্ছে কারো প্ল্যান, কারণ কারণ
বলতে পারে না রুবা। তার আগে রাজবাড়ি থেকে কেউ একজন বের হয়ে আসে, দৌড়তে দৌড়তে আসতে থাকে, একেবারে দৌড় গড়ায়। পিও দেখল এটা সুজন, পিও উঠে দৌড় দিতে গেল সুজনের দিকে, কিন্তু রুবা পিওর হাত ধরে ফেলল। তখন পিও দেখল সুজনের কাঁধের মাংস নেই, সারা গা থেকে রক্ত ঝরছে। পিও একটা চিৎকার দিতে পারল শুধু। ওদিকে শাবাব শক্ত করে ধরে রেখেছে সোমাকে। ওরা সবাই তাকালো সুজনের দেহটার দিকে, আর এবার ওরা দেখল সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। মহল থেকে বের হয়ে এলো, মানে অর্ধেক হাওয়ায় ভেসে এলো আরো তিনটা দেহ। দাঁত বের করা, সারা গা থেকে রক্ত ঝরছে, একজন ভর করলো সুজনের কাঁধে। চোখের নিমেষে ওই তিনটা দেহ সুজনকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল। এবার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে। সুজনের চোখ দিয়ে পানি পড়ছে, তাকিয়ে আছে সে তার বন্ধুদের দিকে। রুবাব, শাবাব, প্রিয় আর সোমা চিৎকার করে কাঁদছে, কিন্তু সুজনকে ভিতরে নিয়ে গেল ওরা। অর্থাৎ তিনজন রক্তচোষা, লিটা, ফাহিম আর রবি।
কিন্তু কিন্তু পাবলো আর জিমুর কোথায়?
কি হয়েছে? এই যে আমরা।
কোথায় ছিলে তোমরা?
এই তো একটু ঘুরতে গিয়েছিলাম।
কেন ঘুরতে গিয়েছিলে নাকি দেখতে গিয়েছিলে মহলের রক্তচোষারা কিভাবে জেগে ওঠে?
মানে মানে হলো এখানে আসা অন্তত 5টি প্রাণকে উৎসর্গ করতে তুমি চাওনি? তুমি চাওনি 5টি প্রাণ উৎসর্গ করে এই মহল অভিশাপ মুক্ত করতে,
তারপরে এই জায়গা কিনে এখানে রিসোর্ট করতে?
আমি?
হ্যাঁ তুমি, কারণ যে লাইব্রেরি থেকে তুমি এই মহলের ঠিকানা জেনেছো, সেই একই লাইব্রেরি থেকে আমিও জেনেছি এই মহলের অভিশাপের ইতিহাস।
কিন্তু
চুপ, তোমার লজ্জা করলো না? জীবন, আমরা সবাই তো তোমার বন্ধু, তাই না? কিন্তু তুমি কি করে
জবাব দিচ্ছিস না কেন?
আমি হোটেল বানাবো কি করে? তোর তো জানিস আমার অত টাকা নাই।
তাহলে কে এখানে হোটেল করার জন্য লোক খুঁজছে? আমরা সব জেনে এসেছি, আমি আর সাবি। এজন্যই তো তোমরা আমাদেরকে আনতে চাওনি, ঠিক বলছি না? বলো।
আর কথা শেষ করতে পারল না ওরা। তার আগে মনে থেকে গুড় গুড় আওয়াজ আসতে থাকে, যেন ভিতর থেকে কেউ একটা আসছে, কেউ একটা আসছে। বের হয়ে আসছে অনেকগুলো দেহ, সবার সামনে রবীন, সুজন, রিটা আর ফাহিমের দেহ, আর তাদের পেছনে আধা পচা গলা দশ বারোটা শুরু। এরা কেউ হাঁটছে না, ওরা যেন ভেসে আসছে। এমন সময় এমন একটা ঘটনা ঘটল যা এখানকার অন্তত কেউ ভাবতে পারেনি। পাবলো এগিয়ে আসে এবং এগিয়ে এসে হঠাৎ আঘাত করে জীবনের চোয়ালে। তারপর জীবনকে টেনে হিঁচড়ে পায়, ছুঁড়ে মারে রক্তচোষাদের দিকে। বাকি চারজন অবাক হয়ে তাকায়, দেখে জীবনের শরীরটাকে নিয়ে রক্ত পিপাসুরা টেনে খাবলে খেতে থাকে। শাবাব ঘুরে দাঁড়ায় ঠিক পাবলুর মুখোমুখি।
জীবন না, এখানে হোটেল বানাতে চেয়েছি আমি।
মানে?
মানে এত সুন্দর জায়গা পড়ে আছে, আর সামান্য অভিশাপের কারণে এর ইউটিলাইজেশন হবে না, তা কি করে হয়?
এই জন্যই তুমি আগে এসে এই জায়গা দেখে গেছ।
শুধু তাই না, জেনেও গেছে। তারপর তারপর আমি বইটা দিই জীবনকে।
পাবলো, তুই কি করে পারলি? আমরা না তোর ছোটবেলার বন্ধু?
নো, আমি তোমাদের ছোটবেলার বন্ধু না, আমি শিবলু, পাবলোর ভাই। পাবলো বিদেশ গিয়েছিল, মনে আছে? মাস তিনেক আগে।
তো
সে ওখানেই আছে, অ্যাক্সিডেন্ট করে কোমায়। আমি এখানে এসেই যখন এই মহলের রহস্য জানতে পারি, তখনই নিজেকে পাবলো বানিয়ে তোমাদের সাথে মেশা শুরু করি। রুবাব আর শাবাবকে যদি তোমরা না চিনতে পারো, তাহলে আমাকে চেনার প্রশ্নই ওঠে না।
এই জন্য সেদিন বাসায় ফোন করে কাউকে পাইনি।
হ্যাঁ, আর পাবলো যেহেতু ফেসবুক টেসবুক ব্যবহার করে না, তাই তোমরা কোনো আপডেটই জানো না। ভয় পাচ্ছিলাম এই দুই ভাইকে নিয়ে, কারণ ওরাও জমজ। তাই পাবলো আর আমার পার্থক্য ওদেরই বেশি বোঝা উচিত ছিল। আর কে আছে আমাকে ধরার? মা পাবলোর সাথে বাবাকে রিজার্ভের কথা বলতেই রাজি, আমার আর কি চাই?
ছি শিবলু, মানুষকে মানুষ মনে করো না।
করি বলেই তো নিয়ে এলাম এখানে তোমাদের উৎসর্গ করার জন্য।
শিবলু আর শাবাব যখন কথা বলছে, তখন হঠাৎ রুবাব দৌড়ে আসে, তার হাতে থাকা ছুরিটা দিয়ে শিবলুর হাতে একটা পোঁচ দেয়।
এসব কি বলিস না, পাঁচজনকে উৎসর্গ করতে হবে?
এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী। শিবলু, ওখানে স্পষ্ট লেখা ছিল অন্তত পাঁচটি প্রাণ উৎসর্গ করলে অভিশাপ মুক্ত হবে মহল, আর ছয়টি প্রাণ উৎসর্গ করলে গোটা এলাকা। এই নাও।
সজোরে শিবলুর বুকে একটা লাঠি মারে শাবাব। শিবলু প্রায় উড়ে গিয়ে পড়ল মহলের দরজায়। মহল থেকে আবার ভৌতিক কোলাহল শোনা যেতে থাকলো উচ্চস্বরে। কেউ আসছে উচ্চস্বরে। শাবাব আর রুবাব থেমে থাকে না, হ্যাঁচকা টানে তুলে আনে হতভম্ব কেউ আর সোমাকে। রাতের অন্ধকারে তারা দৌড়তে থাকে আলু টিলার দিকে, হাতে তাঁবুর পাশে জ্বালানো ছোট্ট মশাল করে। আর একটু বাদেই ভোর, এখন আর থেমে থাকার উপায় নেই, তাদের বাঁচতেই হবে। আর বাঁচতে হলে তাদের দৌড়তে হবে, পালাতে হবে। শিবলু উঠে দাঁড়ায়, তার পেছনে অনেক শব্দ। ওরা ঘুরে দাঁড়ালো, ওর সামনে উড়ে এলো ওড়িয়ে উৎসর্গ করা গীতা, পাশে রবি, জীবন, ফাহিম আর সুজনের দেহ। সবাই একসাথে দাঁত বের করে তাকিয়ে আছে, আর সেই সঙ্গে শোনা যায় শিবলুর গগন ভেদি চিৎকার। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনী, এবং শেষ হয়ে গেছে যথারীতি আজকের কাহিনী এবং গা হিম করা একটি গল্প ছিল আজকে। আমার তো ভীষণ ভয় লাগছে, এখনো আমার গা হাত পা রীতিমতো ভয় কাঁপছে। তো বাকিদের কি অবস্থা কে জানে, অনেকেই ভীষণ ভয় পাচ্ছে লিখে পাঠিয়েছেন, আর অনেকেই লিখেছেন রাতে ঘুমোতে পারবে না, অনেকেই লিখেছেন এটা কি শোনালে আপু। তো যাই হোক, আজকে কুয়াশার মূল কাহিনী লিখেছেন রুম্পা ফারজানা এবং অভিনয়াংশ পরিচালনা করছেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ। আর যারা অভিনয় করেছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি, খালিদ, জাহিদ, কাফি, মিলু, সাকি, কুমকুম, সাফরিন, রনি, সেতু এবং সুমন। এদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এত চমৎকার অভিনয় করবার জন্য, এবং পুরো কুয়াশা টিমকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিকজ পুরো এই টিম ছাড়া কুয়াশার এই আয়োজন একেবারেই অসম্ভব আমার পক্ষে সম্পন্ন করা। তো যাই হোক, সবাই নিশ্চয়ই ভয়ের রেশ অনেকক্ষণ থাকবে আমি জানি, আজ রাতে হয়তো কেউই ঘুমাতে পারবে না। তারপরে বলছি সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে ঘুম হোক, আর কেউ ভয় যাতে না পান সেই কামনা করে আজকে শারমিন আমি কুয়াশা থেকে বিদায় নিচ্ছি। আমার সঙ্গে আবারও কথা হবে, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.